ক্রিকেটের একটা খুব চমৎকার সময় যাচ্ছে, কারণ অ্যাশেজ সিরিজ মাত্র শেষ হলো এবং সেখানে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, বিশ্বের দুই ক্রিকেট পরাশক্তি, তারা 5টি টেস্ট খেলল এবং 5টি টেস্টে অসাধারণ সব ঘটনা ঘটেছে এবং শেষ পর্যন্ত সেই টেস্ট ম্যাচে সিরিজ ড্র হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই পরাশক্তির মধ্যে। বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ চলছে, সেখানে আফগানিস্তান এবং জিম্বাবুয়ের সাথে স্বাগতিক বাংলাদেশ খেলছে, সেখানে বাংলাদেশ আবার আফগানিস্তানের কাছে পরাজিত হয়েছে অতি সম্প্রতি টি টোয়েন্টি ম্যাচে, এবং চট্টগ্রাম পর্ব শুরু হতে যাচ্ছে, বাংলাদেশ দলে এসেছে পরিবর্তন, আফগানিস্তানের কাছে বাংলাদেশ টেস্ট ম্যাচেও হেরেছে। সুতরাং বাংলাদেশের ক্রিকেট নিয়ে এখন যারা দর্শক, যারা ক্রিকেট প্রেমিক, যারা যারা বাংলাদেশের সমর্থক, তারা অত্যন্ত উদ্বিগ্ন যে কেন আফগানিস্তানের কাছে বাংলাদেশ বারবার পরাজিত হচ্ছে। দেরাদুনেও তারা পরাজিত হয়েছিল, বাংলাদেশ আফগানিস্তানের কাছে পরাজিত হয়েছিল, সে কথাও মনে আছে। অথচ এই বাংলাদেশ আবার ওয়েস্ট ইন্ডিজ, যারা টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন, তাদেরকে কিন্তু একাধিকবার পরাজিত করেছে এই বাংলাদেশ। সুতরাং কেন বাংলাদেশের সাথে কেমিস্ট্রি আফগানিস্তানের এরকম হচ্ছে, সেটা নিয়ে একটা প্রশ্ন দাঁড়িয়েছে। আজকে আমাদের অনুষ্ঠানে রয়েছেন তিনজন অতিথি, রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাজমুন নূর রবিন ভাই। রবিন ভাই কেমন আছেন?
হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
ভালো আছি রবিন ভাই। রয়েছেন ইশতিয়াক আহমেদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক ভাই কেমন আছেন?
হ্যাঁ ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো তো আছেন?
জি ভালো আছি, অনেক ধন্যবাদ। দিলু খন্দকার, ক্রীড়া সাংবাদিক, বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন আমাদের সাথে। দিলু ভাই কেমন আছেন?
ভালো।
আচ্ছা, তো বাংলাদেশের ক্রিকেট নিয়ে প্রথমে একটু কথা বলতে চাই আমরা, যে দেখা যাচ্ছে যে আফগানিস্তানের কাছে আবার টি টোয়েন্টিতে পরাজিত হওয়ার কারণে যারা দর্শক, যারা ক্রিকেট প্রেমিক, তারা অনেকেই এটা নিয়ে অনেক সামাজিক মাধ্যমে অনেক রকম কথাবার্তা হচ্ছে, ইলেকট্রনিক মিডিয়াতে অনেক রকম কথাবার্তা হচ্ছে, এবং বাংলাদেশ দলের এই ত্রিদেশীয় সিরিজে কিছু পরিবর্তন আনা হচ্ছে চট্টগ্রাম পর্বে। সেই পরিবর্তন সম্পর্কে শুরুতেই দিলু ভাই সংক্ষেপে আপনি বলবেন যে দুজন খেলোয়াড়, আমিনুল এবং শান্ত, তাদেরকে আনা হয়েছে, কারা বাদ পড়লেন এবং এই দুজনকে কেন আনা হলো?
জিম্বাবুয়ের সাথে জয়ের পর যে একটা প্রাপ্তি বলে যে একটা রব তুলেছিল টিম ম্যানেজমেন্ট এবং দেশের অনিবেশীরা যে একটা স্বচ্ছন্দ বোধ করেছিল, ঠিক পরের ম্যাচেই আফগানিস্তানের কাছে মুখ থুবড়ে পড়ার পর আবার সেই সমালোচনায় বিদ্ধ ক্রিকেট, ক্রিকেট ম্যানেজমেন্ট, ক্রিকেট বোর্ড, সবাই, বিশেষ করে প্রচার মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা বয়ে যাচ্ছে, এবং এতে কিন্তু বাদ যাচ্ছেন না সিলেকশন কমিটি, যে তারাই কিন্তু যে সৌম্য সরকার বারবার ফেল করার পরও কেন এত সুযোগ পাচ্ছেন, এটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতেই আজ কিন্তু সিলেকশন কমিটি সৌম্য সরকারকে বাদ দিয়েছেন, তারা নতুন দুজন প্লেয়ারকে নিয়েছেন আন্ডার 19 থেকে, বিপ্লব যিনি বিকেট স্পিড ছাত্র এবং আন্ডার 19 এ খেলে থাকেন, এবং নাইম শেখ যিনি গত ঘরোয়া ক্রিকেট লিগে অসংখ্য রান করেছেন তাকে নেওয়া হয়েছে, নাজমুল হোসেন শান্তকে নেওয়া হয়েছে, এবং দুই অভিজ্ঞ পেস বোলার রুবেল হোসেন এবং শফিল ইসলামকে দলে টানা হয়েছে। মধ্যকথা, সিলেক্টররা বলেছেন যে তারা ছ মাস সময় নিয়েছেন, ছ মাসের মধ্যে তারা একটা টি টোয়েন্টি কোয়াড দাঁড় করিয়ে দিবেন, কারণ আগামী বছর বিশ্বকাপ যেহেতু রয়েছে সেটাকে মাথায় রেখে তারা কাজ করছেন। আরেক সিলেক্টর হাবিবুল বাশার, তিনি বলেছেন যে এবার যাদেরকে নেওয়া হয়েছে তাদেরকে অন্তত খেলানো হবে, এরকম একটা পরিকল্পনা তারা মাথায় রেখেছেন, এবং তিনি একটু আভাস দিয়েছেন চট্টগ্রামে জিম্বাবুয়ের বিরুদ্ধে যে প্রথম ম্যাচ, সেখানে লিটন দাসের সাথে ওপেন করবেন একজন নতুন, ডেফিনেটলি সেটা শান্তও যদি হয় তার দেবু হবে টি টোয়েন্টি ক্রিকেটে। মধ্যে সিলেক্টররা এখন এমন একটা অবস্থায় পড়েছেন যে টিমটা হঠাৎ করেই কিন্তু রিদমটা নষ্ট হয়ে গেছে, যদিও টি টোয়েন্টিতে আমরা কখনোই ভালো খেলি না। একটা ব্যবধান রয়েছে এখানে রবিন ভাই এবং নিশ্চিত ভাই রয়েছেন, তারা কিন্তু একটা বিষয় নিশ্চয়ই আমার সাথে একটা ব্যাপারে অন্তত একমত হবেন যে টি টোয়েন্টি ক্রিকেটটা, যে পাওয়ার ক্রিকেটটা, সেটা কিন্তু অনুপস্থিত আমাদের ব্যাটসম্যানদের মধ্যে। কারণ আমরা যেটা বুঝি যে বিগ শট চার ছয়ের যে ফুলঝুরি ছুটবে সেটা কিন্তু আমাদের ক্রিকেটারদের মাঝে অনুপস্থিত। অন্যদিকে যে আফগানিস্তান, তারা পরপর দু ম্যাচে বাংলাদেশের সাথে প্রথম 10 ওভারে 60 odd run ছিল, আর যখন 20 ওভার শেষ হলো তখন রানটা গিয়ে দাঁড়াচ্ছিল 164। নবী মোহাম্মদ নবী, যিনি ঢাকার ঘরোয়া ক্রিকেটে ঢাকা লিগে খেলেন, বিপিএল এ খেলেন, তিনি কিন্তু এই বোলারদের চেনেন এবং তার কাছে মাঠটাও পরিচিত। তিনি কি বিশাল ছয় গুলি মেরেছিলেন, সেগুলি সব গ্যালারিতে গিয়ে পড়েছিল। আর আমাদের ক্রিকেটাররা যখন মেরেছেন সেটা কিন্তু ইনার সার্কেলে ক্যাচ, বাউন্ডারি লাইনে ক্যাচ হয়ে ফিরে এসেছেন। এবং বারবার বলি যে তামিম ইকবালের অভাবটা বেশি পরিমাণ মনে হয়েছে, কারণ টি টোয়েন্টিতে তামিম যে ধরনের স্টার্ট করেন বা ওয়ানডে ক্রিকেটে যে স্টার্ট করেন সেটা কিন্তু বাংলাদেশ দলে পুরোপুরি ভাবেই অনুপস্থিত ছিল, এবং তার জন্যই এই নাকাল অবস্থা। যদিও আফগানিস্তান র্যাঙ্কিং এ অনেক উপরে, সাকিব আল হাসান কাল রাজঘাট না করেই বলেছেন যে ওরা কিন্তু আমাদের থেকে টি টোয়েন্টিতে অনেক সুপিরিয়র। সাকিব হয়তো টি টোয়েন্টির ব্যাপারটা বলেছেন, কিন্তু আমরা দেখেছি চট্টগ্রাম টেস্টে কতটা নাকাল হয়েছি আমরা, যেখানে আমরা খেলছি প্রায় 20 বছর ধরে টেস্ট ক্রিকেট, সেখানে আফগানিস্তান খেলছে 1 বছর ধরে। তারা কিন্তু 3 টেস্টের মধ্যে প্রথম টেস্টে ভারতের কাছে হেরেছিল, পরে 2টি টেস্টে আয়ারল্যান্ড এবং বাংলাদেশকেও, যাদের ঘরের মাঠে হারানো খুবই কঠিন, সেই বাংলাদেশকেও কিন্তু স্পিনে ঘায়েল করে আফগানিস্তান টেস্ট ক্রিকেটটাও জয় করে নিয়ে গেছে। শুধু তাই নয়, আফগানিস্তানের নবী এবং নবী একটা কথা বলেছেন যে আফগানিস্তানে এত অসংখ্য ট্যালেন্ট রয়েছে যারা যখনই সুযোগ পাবেন তারা কিন্তু প্রমাণ করবেন যে তারা অনেক ব্রাইট ফিউচার নিয়ে ক্রিকেটে নাম লিখিয়েছেন।
আফগানিস্তান একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেখান থেকে এত ভালো ক্রিকেটার বেরিয়ে আসছে। বাংলাদেশ তো যুদ্ধ বিধ্বস্ত দেশ নয়। ইশতিয়াক ভাই, আপনি কি বলবেন?
আমি তো মনে করি যে ন্যাচারাল র ট্যালেন্ট আছে আফগানিস্তানের। একটা তো হচ্ছে যে ফিজিক্যালি তারা অনেক ফিট এবং অনেক স্ট্রং, যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট অবশ্যই প্রয়োজন, এবং তাদের টেম্পারমেন্টও এখানে অবাক লাগে দেখতে যে এত কম সময়ের মধ্যে, আমরা মনে হয় না যে কোনো দেশকে এত কম সময়ে এত মানে এত প্রমিনেন্স পেতে, যেটা এখন তো হচ্ছে গিয়ে 3টা ফরম্যাট, আগে ছিল একটা ফরম্যাট টেস্ট ক্রিকেটই ছিল, সেখানে আমরা বড় বড় দেশকে দেখেছি যে রীতিমতো পাকিস্তান ইন্ডিয়া এরা যখনই বিদেশের মাটিতে খেলতে যায় তখনই কেউ কোনোদিন সিরিজ দিতে তা আসা দূরের কথা, 3-0 হেরে আসে। আমার মনে পড়ে না যে কেউ কোনো এই যে দেশ যেগুলোর কথা বললাম যে তারা সিরিজ 3-0, 2-0 সিরিজ যে হেরে আসে নেই, আমার মনে পড়ে। বাট আফগানিস্তান ইজ ওয়ান সাচ টিম ফ্রম দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড যে তারা নাকি স্ট্রেট অ্যাওয়ে একটা ইম্প্যাক্ট রেখেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। ইভেন টেস্ট ক্রিকেটই দেখেন না কেন, আপনার তুমি ইন্ডিয়ার সাথে 2 দিনে গুটিয়ে গেছে, বাট আপনার আয়ারল্যান্ড 3টা টেস্ট ম্যাচের মধ্যে তারা 2টা টেস্ট ম্যাচ তারা অলরেডি জিতেছে। টি টোয়েন্টিতে তারা 7th ranking, ওয়ানডে ক্রিকেটে তারা কোনো অংশে কম নাই, ইনফ্যাক্ট দে আর থ্রেট টু অল দি ইন্টারন্যাশনাল সাইড। সুতরাং দে আর তারা একটা এস্টাবলিশড ক্রিকেটিং সাইড এত কম সময়ের মধ্যে, এটা এটা কিভাবে সম্ভব? এটা যে কোনো লোক হয়তো অবাক হবে যে এমন কি সিস্টেম রয়েছে আফগানিস্তানে। নিশ্চয়ই কিছু না কিছু সিস্টেম রয়েছে, যেটা নবী নিজে বললো যে তাদের ডোমেস্টিক, নবী এবং রাশিদ খান দুজনই, যে ওখানে 4 দিন ব্যাপী ডোমেস্টিক ক্রিকেট হয় এবং এখান থেকেই দিস ইজ তারা ইনফ্যাক্ট গ্রেটফুল টু আফগানিস্তান ক্রিকেট টু হ্যাভ দিস কাইন্ড অফ স্ট্রাকচার, যেখানে নাকি তাদের মানে এই লঙ্গবর্ষণ ক্রিকেটের জন্য, গ্রুমিং এর জন্য একটা পারফেক্ট প্ল্যাটফর্ম, এবং তাদের দেরাদুনে অবশ্য তাদের ক্রিকেট ইয়ে করার, অনুশীলন করার ব্যবস্থা রয়েছে, সেদিক দিয়ে তারা বঞ্চিত না। বাট আরেকটা জিনিস মজার ব্যাপার, আফগানিস্তানে নাকি 15টা স্পিনার আপনার রয়েছে যে নাকি একটা এক স্পিনার রশিদ খানের মতো নাকি স্পিনার দিয়ে একটা আফগানিস্তানে রয়েছে। সুতরাং আফগানিস্তান ক্রিকেট হ্যাজ ফোকাসড অন দ্য ভেরি বেসিক্স, এবং যে প্ল্যানিং তারা করেছে সে প্ল্যানিংটা তারা ইমপ্লিমেন্ট করতে পেরেছে বলেই আজকে আফগানিস্তান বাংলাদেশের থেকে কত এগিয়ে আছে টি টোয়েন্টি ক্রিকেটে। আমরা পরিসংখ্যান দেখলেই আমরা বুঝতে পারবো যে আফগানিস্তানের অ্যাকচুয়ালি দ্য ডোমেস্টিক ক্রিকেট ইজ রিয়েলি এট পার উইথ ইন্টারন্যাশনাল ক্রিকেট। দুঃখজনক আমরা এত বছর পরে আমরা ডোমেস্টিক ক্রিকেটটাকে কোনোভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটের পর্যায়ে নিয়ে আসতে পারলাম না, তফাৎটাই রয়েছে এখানে বিটুইন আফগানিস্তান এন্ড বাংলাদেশ।
ইশতিয়াক ভাই আপনার কাছে আবার পরে আসব, এবং যে প্রশ্নটি নিয়ে আসব সেটি রবিন ভাইয়ের কাছে প্রথমে করতে চাই যে রাজনীতি কি একটা সমস্যা ক্রিকেটের মধ্যে? রবিন ভাই,
রাজনীতির মধ্যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রাজনীতি বলতে সেটা বেসিক স্ট্রাকচারে কিন্তু গন্ডগোল। দেখেন আমাদের অন্যান্য দেশে অবশ্যই ইলেকশন একটা সিস্টেম আছে, সিলেকশন আছে, সিস্টেম আছে, কিন্তু সেখানে রাজনীতি এখানে তারা রেসপন্সিবল যে যারা আসে তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ক্রিকেটের ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে। আপনি যেখানে দেখবেন ক্রিকেটের ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু যেরকম আমরা যখন খেলতাম আমাদের কিন্তু স্ট্রাকচার মানে খুব শক্ত ছিল, এবার বলবো বলছি না, কিন্তু তারপরে যারা ডিসাইড করতো কিন্তু তারা ক্রিকেটার ছিল। কিন্তু এখনকার সময় কিন্তু আপনি যারা স্ট্রাকচারে আছে, যারা আপনি বোর্ডের যারা চেহারা দেখবেন, যদি মনে হয় যে দেখি কারা কারা আছে, এখন আপনি প্রায় অনেককে চিনবেন না, মানে জানবেন না। তো এই ক্ষেত্রে যে যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস, যেখানে আফগানিস্তানের মতন টিম একটা ওরা মানে একের পর এক স্পেশাল যেটা বলেছে যে একের পর এক তাদের স্পিনার ওরা দাঁড় করিয়ে রেখেছে, কিন্তু এটা আমাদের জন্য হয়তো সম্ভব হয়নি এই কারণে, কারণ আমরা জানি না কি চাইবো, কি পাইবো, কি কোথা থেকে খুঁজবো, সেটা আমার কিন্তু জানা নাই। এই ক্ষেত্রে কিন্তু আমাদের সত্যি একটা এই স্ট্রাকচারের মানে কি গঠনটা কি হবে আমরা ঠিক বুঝতে পারছি না। মানে আমরা যতই বলি না কেন কিন্তু ওই পলিটিক্যাল স্ট্রাকচার যেটা এ পলিটিক্যাল হওয়া দরকার, মানে পলিটিক্যাল পলিটিক্স ছাড়িয়ে যা হওয়া দরকার সেটা কিন্তু আমাদের নাই। এই কারণে কিন্তু আমরা খুব সাফার করছি। এবং ইশতিয়াক যেটা বলেছে, দেখেন আরেকটা কথা কিন্তু রয়ে গেছে, ওই যে ভার্সন অফ দ্য গেম, ওরা কিন্তু ওরা যদি ছোট দেশও হয় তাদের যদি ভার্সন অফ দ্য গেম যদি বেটার হয়, আমাদের মনে আছে যে আমরা যখন 1979 যখন ওয়ার্ল্ড কাপ খেলতে যাই তখন কোয়ালিফাইং রাউন্ডসে, তখন আমাদের কিন্তু টু ডে স্ট্রাকচারের গেম ছিল, তখন কিন্তু আমাদের দেখা গেছে যে প্রচুর ব্যাটসম্যান বেরিয়ে আসছে, টেম্পারমেন্ট অনেক ইম্প্রুভ হয়েছে। এই সাইডগুলো মানে ক্রমশ যাচাই করা, মানে স্কিল আইডেন্টিফিকেশন করা, জব কালচার ডেভেলপমেন্ট করা, এই সাইডটা যেটা বলছিলাম না যে মানে প্রেসিডেন্ট বলেন কিংবা ভাইস প্রেসিডেন্ট বলেন কিংবা তার নিচে যারা আছে তার ডাইরেক্টররা বলেন, আমাদের ক্রিকেট বোর্ডে কিন্তু সেটা একেবারে মিসিং, একেবারে মিসিং। তো এখানে যেখানে আপনার স্ট্রাকচারটা ইম্প্রুভ করা দরকার সেখানে কিন্তু আমরা ক্রমশ ব্যাধির দিকে যাচ্ছি, মানে মানে ক্রমশ নিচের দিকে যাচ্ছি, এটা রিয়েলি ডিস্টার্বিং। আমরা আরেকটা স্টেট আছে, দেখেন আমাদের অ্যাটিটিউডাল ডিফারেন্সটা এত বেশি, মানে দেখেন আমরা এমন সময় আসলাম আমরা টেস্টটা হেরে গিয়ে, তখন এমন সময় একটা আমার ক্যাপ্টেন যদি বলে থাকে যে না আমি ক্যাপ্টেন্সি চাইছিলাম না আমাকে দেওয়া হলো, এগুলো কিন্তু রিফ্লেক্ট করে, কিন্তু আপনার অ্যাটিটিউড কিন্তু সাংবাদিক কিভাবে রিফ্লেক্ট করে, এটা পুরো টিমটা না, শুধু তাই না পুরো অন্যান্য টিমের অন্যান্য প্লেয়ারদের সারা দেশের প্লেয়ারদের একটা যখন খেলবে ইন্টারন্যাশনাল অ্যাটমসফিয়ারে তাদের কিন্তু ভীষণভাবে এফেক্ট করবে। এইগুলো সাইডগুলো দেখেন আমরা যখন, আমি কাউকে নাম ধরে বলছি না, সাকিব ইজ এ ওয়ান্ডারফুল প্লেয়ার, মাশরাফি ইজ এ ওয়ান্ডারফুল প্লেয়ার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মাশরাফি কিন্তু দুজন ভালো টিমের সাথে ভালো প্লেয়ারের সাথে না, ভালো প্লেয়ারকে না রেখে কিন্তু প্রায় ইন্ডিয়াকে আমরা হারিয়ে ফেলেছিলাম এশিয়া কাপে। তো এগুলা নজিরবিহীন আর কি, কিন্তু আমরা কেন বলেন একটা প্লেয়ারকে আমরা বলে থাকি যে ইজ আ মডেল অফ আ জেম প্লেয়ার অ্যান্ড অলসো আ জেম ক্যাপ্টেন, এই কারণে বলে থাকি তার কিন্তু ফিজিক্যাল লিমিটেশন ছিল, অ্যাট দ্য সেম টাইম তার অন্যান্য লিমিটেশন আছে, যেরকম আমরা জানি যে একটা ক্যাপ্টেন যদি আবার রিজাইন না করে সেখানে কিন্তু আমাদের একটা খেলা ছেড়ে দেওয়ার একটা সিস্টেম, একজনকে নতুনকে ওয়েলকাম করার, এগুলো মেন্টরিং দরকার। যারা আপনার কিন্তু প্লেয়ার লেভেল, যারা দেখবে যখন তার স্ট্রাকচারে তার প্রেসিডেন্ট বলেন, তার জেনারেল সেক্রেটারি, তার ভাইস প্রেসিডেন্ট বলেন, তারা হচ্ছে ক্রিকেটার, তখন কিন্তু সেখান থেকে কিন্তু স্কুলিং আরম্ভ হবে। যদি সেখানে আমার যদি প্রেসিডেন্ট বলে না আমি ডিসাইড করবো টিমের কি প্লেয়ার কোন প্লেয়ার খেলবে না খেলবে, এগুলো ইজ নট ভেরি হেল্পফুল। কিন্তু এগুলো আমি যদি এখানে কিন্তু যারা বাইরে আছে তারা আমার একটা যত ক্রিকেটার আছে আমরা বাইরে থেকে যারা শুনেছি যারা ক্রিকেটার আমরা আছি, আমাদের এখানে কি বলা হয়েছে যে আমরা শুনছি যে ডু নট বিফ্রেন্ড এনি ক্রিকেটার, কারণ ক্রিকেটের সাথে কারো বন্ধুত্ব স্থাপন করবেন না, এটা কিন্তু একটা ওপেন সিক্রেট হয়ে গেছে। এই জন্য একের পর একের পর একের পর এক ক্রিকেট ইয়েতে একজন নাম নাম বলছি না, সে ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে ক্রিকেট আমাদের ডেভেলপমেন্ট উইংয়ে যে ছিল সে ছেড়ে দিল ক্রিকেট। তারপরে অনেক ভালো ভালো ক্রিকেটার আসে না, ইনভলভ হতে চায় না, বিকজ বাংলাদেশ একটা সোসাইটি যেখানে আফগানিস্তান হলো ইউনো একটা কি বলবো devastated society, তাদের কিন্তু they don't give একটা কিছু তোয়াক্কাও করে না। কিন্তু আমাদের এখানে কি হয়, আমার বাংলাদেশ একটা ছোট্ট দেশ, কিন্তু তারপরেও we are growing community, কেউ আসবে কি আসবে না এগুলা নানারকম বিবেচনা করে, বাইরে কি লাঞ্ছিত হবে নাকি তাকে তাকে অবমান করা হবে, তাকে patronization করা হবে নাকি তাকে, এমনকি অনেকে ভয় পায়, অনেকে ভয় পায় যে আমি ক্রিটিসাইজ করছি আমি তো বাংলাদেশে যাই কিংবা আমি আমাকে কি অপমান করা হবে, এগুলো কিন্তু অনেক ব্যাপার আছে। কিন্তু অনেকে কিছু বলবে না, আমি ইদানিং হয়তো সোশ্যাল মিডিয়াতে আমি টুকটাক বলছি, তারপরে আমাকে অনেকে আমার আত্মীয় স্বজন বলছে যে তুমি কিন্তু এগুলো কেন কথা বলছো, তোমার তুমি জানো এগুলো কি হয়, এগুলো তো ঠিক না, এগুলো তো তোমার তো মানে আজকাল তো দেশের থেকে অনেক কিছু অনেকে গায়েব করে দেওয়া হয়, তুমি তো ওই ইয়েতে স্ট্রাকচার আছো। যদি পলিটিক্যাল স্ট্রাকচারটা যদি আপনার যদি মেরামত না করা হয় সেই ভীতিটা কিন্তু যেটা আমরা পলিটিক্সে রয়ে গেছে, পলিটিক্স থেকে গেমে যে আসছে এটাও কিন্তু আরেকটা পলিটিক্স, সেই পলিটিক্সে কিন্তু আমরা যদি ওটাকে শ্রদ্ধাতে না পারি, কিন্তু এখন পলিটিক্স না শুধু, তারপরেও আই ডু নট ওয়ান্ট টু ইভেন কমেন্ট অন দি পলিটিক্যাল স্ট্রাকচার, আই এম নট কেপেবল অফ দ্যাট, তারপরে কিন্তু এটা যদি এফেক্ট করে আমার এই ডে টু ডে লিভিং এ, আমার ডে টু ডে স্পোর্টসে, আমার ডে টু ডে সিঙ্গিং এ, আমার ডে টু ডে নাচ গানে, তাহলে কিন্তু আমার ভীষণ ভাবে এটা অন্যান্য সাইডকে আমাকে এফেক্ট করবে। ঠিক আছে, পলিটিক্যাল স্ট্রাকচার যেটা হয় সেটা হবে, সেটা তাদের ব্যাপার, যখন এটা যদি অন্য খেলার ক্ষেত্রে কালচারের ক্ষেত্রে আসে সেই কালচারটা বিকামস এ পলিটিক্যাল কালচার, ওই সিস্টেমটা বিকামস অ্যান্টি সিস্টেম। এই অ্যান্টি সিস্টেম যদি আমাকে খেলার ক্ষেত্রে যদি আমাকে রুল করে, কিন্তু এটা সত্যি ব্যাপার আছে। আপনি দেখেন 30 বছর ধরে একটা ছেলে সে ক্রিকেট কোনোদিন খেলে নেই, সে কমেন্ট্রিতে কমেন্ট্রি করে যাচ্ছে, তেজার তার রুলস জানে না, কেউ যদি বলে তাকে একটা ফোটা জায়গাও পায় না সেখানে, যারা ক্রিকেটের সম্বন্ধে বলে থাকে তাদের কোনো জায়গাই নেই। ভালো ভালো ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেটার আছে, তাদের কিন্তু দে হ্যাভ নো সে ইন দ্য স্ট্রাকচার, দে হ্যাভ নো সে ইন দি অ্যাডমিনিস্ট্রেশন অফ ক্রিকেট, দে হ্যাভ নো সে ইন দ্য কমিটি বক্সে ঢুকতে পারে না। অনেকে সারিয়া নাফিজ আসছে বলে তাকে অনেক কি হবে কি, আমি বলি যে সারিয়া যে নাফিজ যে আসছে he's a person who knows the game, kache shomoy dewa hok e ekta dui ta test kore, kintu dukher byapar ki janen ki commentary te o shekhano dhuke geche oi onnanno side critics ta take oi jara decide kore tara hocche completely non cricketers, era naki marketing team e ache, era naki selection team e ache, jada notun ashbe tara aspire korbe tara jayga pacche na, tadake onek rokom যদি তারপর বলে জানা ওটা তো একেবারে ইয়ে ডিসাইড করে, একেবারে প্রেসিডেন্ট ডিসাইড করে, তাই যদি হয়ে থাকে আসান সাহেব, তাহলে আমরা উইথ সাইড আর উই লেফট উইথ অ্যাজ ক্রিকেটার্স, নট ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন, নট ইন দ্য কমেন্ট্রি বক্স, নট ইন, তারপরে বলবে যে কিছুদিন পরে যে না খেলার মধ্যে যে কে জিতবে না হারবে সেখানে কিন্তু আম্পায়ারিং এর দোষ রয়েছে, কিন্তু আছে জানেন এগুলো, কিন্তু আমি যে বাদকাবাদ বলছি না, কিন্তু এটা কিন্তু সত্যি। এখন এখন আম্পায়ারিং নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, আম্পায়ারিং হ্যাজ বিকাম স্লোলি বাট গ্রাজুয়ালি একটা
পুরো স্ট্রাকচার হয়ে দাঁড়িয়ে যাচ্ছে. দিস ইজ গোয়িং টু এফেক্ট আস ভেরি ব্যাডলি. আপনার ওয়েন ইয়োর স্ট্রাকচার সেলস ইউ যে না আপনি বাইরে যখন বেরোবেন তাকে আপনাকে আপনাকে হ্যাস্ত ন্যাস্ত করা হবে তাকে, সেটা দ্যাট স্ট্রাকচার ইজ মাচ মাচ পুয়ার দেন এই টি টোয়েন্টি অর ওয়ান ডে অর টেস্ট যেটাই হোক দেন দ্য স্ট্রাকচার অফ পলিটিক্স. সেখানে কিন্তু আমাদের রিয়েলি রিয়েলি ইন এ ব্যাড পজিশন. পিপল শুড বি অ্যাওয়ার দ্যাট না পলিটিক্স should not enter the sports culture at all, whether in the commentary box, when there's a selection, where in the identification of talents. আপনি দেখেন 12-15 বছর হয়ে গেল প্রায় আমরা যখন ওয়েস্ট ইন্ডিজে ওয়ার্ল্ড কাপ খেললাম, তারপরে সেখানে আমাদের এতগুলো ওয়ার্ল্ড কাপ গেল, আপনার অনুষ্ঠানে আসান স্যার এতগুলো আমরা কথা বললাম, আজ পর্যন্ত একটা লেগ স্পিনার. আমি আমি তো এখন ভয়েস অফ আমেরিকা বলেন যে কোনো প্রচার মাধ্যমে বলেন এখন লেগ স্পিনারের আমি সো কল স্পেশালিস্ট হয়ে গেছি, কারণ আমাদের কমপ্লিট টিম নাই. আপনার প্রত্যেকটা টিমে কিন্তু আপনার বেসিকগুলো থাকতে হবে. বেসিকগুলো যদি না থাকে সেখানে কিন্তু আপনি ভীষণভাবে এফেক্টেড হবেন. আপনার যদি পুরো টাইম টিমে আপনি সেম সিস্টেমটা হচ্ছে দেখে যেটা করাপ্ট সিস্টেম, করাপ্ট বলতে আমি ওই খারাপের খারাপ বলছি না, অ্যান্টি সিস্টেম হচ্ছে যেখানে কিন্তু অনেক রদ বদল হচ্ছে, যেরকম টেস্টে থেকে ওয়ান ডে আলাদা, ওয়ান ডে থেকে টি টোয়েন্টি আলাদা, সেটা কিন্তু একটা সিস্টেম. সেই সিস্টেমের মধ্যে কিন্তু তারপরে একটা ভালো সিস্টেম থাকতে হবে. আপনার লেগ স্পিনের কয়েকজন থাকতেই হবে, যে ইশতিয়াক বলেছে ওদের লাইন আপে অলরেডি আছে, তাদের দেখে নবি চলে যাচ্ছে, তারপরে দেখিয়ে দিল নো আই হ্যাভ লেস টু ব্লেম, বাট অ্যাট দ্য সেম টাইম স্বেচ্ছায় ছেড়ে দিচ্ছি, ভলান্টিয়ার করছি, রিটায়ার করছি, তারপরে কিন্তু আই হ্যাভ সাম ইউটিলিটি, দেখিয়ে দিল সে ব্যাটিং কি করতে পারে. তো সেখানে কিন্তু আমাদের যে একটা খেলা ছেড়ে দেওয়ার যে একটা কালচার, এগুলা মেন্টরিং, এটা কিন্তু আমি যদি একটা ক্যারাম বোর্ড অ্যাসোসিয়েশন করে থাকি কিংবা যদি মনে করেন একটা দুটো টিম করে থাকি, সেখানে কিন্তু আমি অ্যাজ আ স্পোর্টসম্যান বলবো যে না সেখানে পার্সন হ্যাভিং দ্য এক্সপিরিয়েন্স অফ একটা দুটো অর এক্সপিরিয়েন্স অফ আপনার ক্যারাম খেলা কিংবা যেটাই খেলা হোক না কেন, সেখানে সেই এক্সপিরিয়েন্সটা থাকতে হবে. নট সো মাচ অ্যাজ আ প্লেয়ার, অ্যাজ আমরা যাবো যে তার কাছে যে কোনোদিন ক্রিকেট মাঠে, আমরা তো একই সময় বড় হয়েছি যারা ক্রিকেট এখন হর্তা কর্তা রয়ে গেছেন, তারা তো কোনোদিন ক্রিকেটে আসতো. ক্রিকেট হ্যাজ বিকাম আ গ্লোরিয়াস গেম নাও. গ্লোরিয়াস ওয়াজ হোয়াট ইন টার্মস অফ মানি, যেখানে দেখছে পয়সা যেখানে গন্ধ আছে সেখানে আমরা সবাই বিড়ি. এটাই হলো কালচার, মানে পুরো কালচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ইন দ্যাট কনটেক্সটে, হুইচ ইজ ভেরি ভেরি ডিস্টার্বিং. দেখেন আমরা কিন্তু আমি আগে অনেকবার আপনার প্রোগ্রামে আমি তো অনেক অনেকদিন ধরে করছি আসান স্যার, আমরা বলেই আসছি যে কিনিয়ার মতন জিম্বাবুয়ের মতন টিম, ভালো ভালো টিম, এরা কোথায় তলিয়ে গেছে আমরা আজকাল কথায় ধরিই না, একেবারে করার উল্লেখই আসে না. আমরা কিন্তু ওই দিকে আমরা মানে তড়িৎ গতিতে আমরা ধাবাচ্ছি, মানে একের পর এক অধ্যায় পের হচ্ছে, এটা সত্যি সত্যি দুঃখজনক.
জি ধন্যবাদ রবিন ভাই, আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু তুলে এনেছেন. এখানে একটু মনে করিয়ে দিতে চাই সবাইকে যে বিশ্বকাপে বাংলাদেশ শুরু করেছিল খুব ভালোভাবে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে, তারপরে আরও দু একটা খেলা বাংলাদেশ জিতল, কিন্তু বিশ্বকাপের শেষ দিকে এসে বাংলাদেশ ক্রমাগত কিন্তু খারাপ পারফর্ম করেছে, সেটা একটা. যদিও আফগানিস্তান বিশ্বকাপে কিন্তু বাংলাদেশের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছিল, সেই আফগানিস্তান আজকে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের মাটিতে টেস্ট ম্যাচ জিতল, টেস্ট ম্যাচ জেতার কারণেই সম্ভবত তাদের আত্মবিশ্বাস আরও বাড়ল এবং এখন তারা টি টোয়েন্টি সিরিজেও ভালো খেলছে, সেটা একটা দিক. মাত্র কিছুদিন আগেই সাকিব বললেন সংবাদ মাধ্যমের কাছে যে দলের খেলোয়াড়রা অত্যন্ত মানসিক চাপ এবং ভয় নিয়ে খেলেন, শিরোনাম হয়েছে সেটা, যে খুব ভয়ে ভয়ে তারা শট নেন, কিন্তু সেইটা, এবং তিনি টেস্ট ক্রিকেট খেলার ব্যাপারে তার অনীহার কথাও প্রকাশ করলেন এবং সেটা বিসিবির প্রধান তিনি নিজেও কনফার্ম করলেন. তো এখন বাংলাদেশ দল তাদের স্ট্রেংথ বা শক্তির দিকও আছে, এখন দেখা যাচ্ছে দুর্বলতাও তো প্রচুর আছে, রাজনীতির কথা আপনি নিজেই বললেন রবিন ভাই. তো এখন চট্টগ্রাম পর্বে ট্রাই নেশন সিরিজে বাংলাদেশ উঠে আসতে হলে বাংলাদেশের কতটুকু সম্ভাবনা আছে বলে মনে হয় দিলু ভাই আপনার কাছে?
সম্ভাবনা এখনো রয়েছে। এখনো যদি যে ভুলগুলি আমরা বারবার করছি, টিম সিলেকশনে যে ভুলটা হচ্ছে, একাদশ নির্বাচন, তারপরে ব্যাটিং অর্ডার নিয়ে যে ভুলগুলি করছি, এই এক্সপেরিমেন্ট গুলি যদি আমরা বন্ধ করে আমরা যে পারফেক্ট একটা দলকে দাঁড় করাই, আপনি চিন্তা করেন যে আফগানিস্তান ম্যাচে আমরা যেটা ঢাকায় খেলেছি, আটজন ব্যাটসম্যান নিয়ে খেলেছি, কেন টি টোয়েন্টি ম্যাচ সেখানে আমরা আটজন ব্যাটসম্যানকে নিয়ে কেন খেলবো? আমরা বড় যে পেস বোলিংটাকে আরো ভালো করতে পারতাম, কারণ আমরা জানি যে আফগানিস্তানরা স্পিনকে বেশি অ্যাটাক করে থাকে এবং আমরা সেই স্পিনারদের উপরে বেশি ডমিনেট করেছি। কিন্তু কালকে শুরুটা যে দুর্দান্ত করেছিল সাকিব আর সাইফুদ্দিন, সেই ধারাবাহিকতাটা কিন্তু আমরা ধরে রাখতে পারিনি এবং এতটাই বেসামাল হয়ে গেছিল যে ক্যাপ্টেনকে সাতজন আটজন বোলারকে বোলিং করাতে হয়েছে, যে কতটা বেপরোয়া ব্যাটিং করেছে তারা। এবং এই যে জিনিসগুলি, যে মুশফিকুর রহিম যে কখনো টি টোয়েন্টিতে ওপেন করেনি, তিনি ওপেন করতে এসেছিলেন, এই যে চেঞ্জগুলো, এগুলি সবই হিতের বিপরীত হয়েছে। আমি জানি না সাকিব নিজেও ওয়ার্ল্ড কাপে যে পারফর্মটা করেছেন অবিশ্বাস্য, অতি মানবীয়, সেই পারফরমেন্স যেন একটা ঝড়ের মুখে পড়ে একদম মাটিতে নেমে এসেছে। কারণ তিনি যেভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন, এই টি টোয়েন্টি সিরিজে কিন্তু আমরা সেটা সাকিবের মাঝে দেখিনি। যদিও অনেকদিন পর ছুটি কাটিয়ে তিনি ক্রিকেটে ফিরেছেন, তারপরও কিন্তু আমরা দেখিনি। এবং বোলিং চেঞ্জ যেটাই আগে ওয়ার্ল্ড কাপে করেছেন, এখানে কিন্তু তার ছিটে ফোটাও নেই। এবং তামিম ইকবাল যিনি নিজে স্বেচ্ছায় ওয়ার্ল্ড কাপে এবং শ্রীলঙ্কাতে ধারাবাহিকতার অভাবের জন্য ছুটি নিয়েছেন, তিনিও তার এক্সপেন্সটা কিন্তু বড় হয়ে দেখা দিয়েছে। কারণ তামিমকে আমরা জানি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেটার এই মডার্ন ক্রিকেটে, এখন যারা ক্রিকেট খেলেন এবং যারা ওপেনার রয়েছেন, এবং তামিম কিন্তু প্রথম সারি, সেই তার অনুপস্থিতিটা বড় বেশি করে বাধা পড়ছে, চোখে দেখা যাচ্ছে। এবং চিটাগাং তার হোম সয়েলে খেলা হবে, সেখানেও তামিম থাকবেন না। এবং জুনিয়রদের, যেমন আমরা অনেকগুলো ভুল কাজ করেছিলাম, কারণ ওয়ার্ল্ড কাপে একটা ম্যারাথন ট্রিপ ছিল, ওয়ার্ল্ড কাপের আগে নিউজিল্যান্ড ট্যুর করে এসে আয়ারল্যান্ড, তারপরে ওয়ার্ল্ড কাপ, প্লেয়াররা কিন্তু হ্যাকটিক লাইফের মধ্যে ছিল, এত বেশি ক্রিকেটটা খেলেছিল, ঢাকায় পারেখেই তাদের উড়ে যেতে হয়েছিল শ্রীলঙ্কাতে। সেখানে কিন্তু কিছু জুনিয়র নতুন খেলোয়াড়কে ট্রাই করা যেত, তাই টিম ম্যানেজমেন্ট কিন্তু সেটা করতে পারবেন। জুনিয়রদের কিন্তু শ্রীলঙ্কার মাটিতে লাসিথ মালিঙ্গার ফেয়ারওয়েল ক্রিকেট টুর্নামেন্ট ছিল, সেখানে কিন্তু কিছু জুনিয়রকে খেলিয়ে ঢাকায় এই ট্রাই নেশনে এসে কিন্তু তাদেরকে আবার ঝালাই করে কিছু সিনিয়র প্লেয়ারকে নিয়ে দলটা করা যেত। কারণ এক মাস পরে বাংলাদেশ দুনিয়ার সবচেয়ে শক্তিধর ক্রিকেট দল ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে টেস্ট এবং টি টোয়েন্টি সিরিজ খেলবে। বোঝা যায় যে দলটা আফগানিস্তানের কাছে মুখ থুবড়ে পড়েছে, তাদের কি পরিণতিটা হবে। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু সবই টিম ম্যানেজমেন্টের ভুল প্ল্যানিং এর ফল কিন্তু। কারণ ওয়ার্ল্ড কাপের পরেই কি দরকার ছিল শ্রীলঙ্কায় যে একদম রাতারাতি এই সিরিজ খেলা এবং আফগানিস্তানকে ডেকে এনে টেস্ট ক্রিকেট এবং ট্রাই নেশন খেলা, এগুলি যদি আমরা আরো বেটার কোন টিমের সাথে খেলতাম যারা আমাদের থেকে র্যাঙ্কিং এ সামনে, তাহলে কিন্তু আমাদের ভুলগুলি আরো বেশি চোখে পড়ত। এবং যে কথাটা বলছিলাম যে বারবার যখনই দলগুলি সাজায়, যেমন সেকেন্ড টি টোয়েন্টিতে লেফট আর্ম পেস বোলার আবু হায়দার রনিকে ডেকে এনেছিলেন, কিন্তু রনিকে কিন্তু খেলায় উনি, এবং তাকে আবার থার্ড এবং ফোর্থ টি টোয়েন্টি থেকে দল থেকে বাদই দিয়ে দেওয়া হয়েছে। কেনই নিয়ে আসা হয়, কেনই বা তাকে খেলানো হয় না? যেমন ওই আয়ারল্যান্ড এবং শ্রীলঙ্কা ট্যুরে ফরহাদ রেজা দলের সাথে ট্রাভেল করেছেন, একটা ম্যাচও খেলেননি। এই যে প্ল্যানিং গুলি, তাহলে কেন নেওয়া হচ্ছিল? এবং এখানেও যেমন মেহেদি হাসানকে নেওয়া হয়েছিল, তাকে আবার বাদই বা কেন দেওয়া হলো? তাহলে জুনিয়র খেলোয়াড়রা কোন দিন খেলতে পারবে? আর যে কথাটা নবী এবং রশিদ খান বলছেন যে তাদের ক্রিকেটাররা এত বেশি ক্রিকেটের মধ্যে আছেন, লাঙ্গার ফ্যাশনের মধ্যে আছেন, রশিদ খান বারবার বলছেন কিন্তু যে তার মতো আরো বেশ কিছু লেফট আর্ম লেগি প্রমিজিং লেগি স্পিনার তার দলের দেশে রয়েছে। আর বাংলাদেশ যারা সেই মাঠটাকে ইউজ করে একের পর এক লেফট আর্ম স্পিনার জন্ম দিয়েছিল, সেই দেশটাকে তাদের মাটিতে স্পিন দিয়ে ঘায়ল করা, এটা কিন্তু খুবই লজ্জার বিষয়।
জি ধন্যবাদ দিলু ভাই, আমাদের অনুষ্ঠানের সময় আর বেশি বাকি নেই, পাঁচ মিনিট হাতে আছে। ইশতিয়াক ভাই, আপনি একটু বলবেন যে অ্যাশেজ আমরা যেটা দেখলাম এবার, বলা হচ্ছে যে মনে হচ্ছে যে ক্রিকেটের দুই গ্ল্যাডিয়েটর যুদ্ধ করেছে এবারের অ্যাশেজে, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড যেইভাবে খেলেছে দুই দেশ, সেখান থেকে আমাদের শেখার কি আছে সংক্ষেপে?
এটা তো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং আমার মনে হয় টেস্ট সিরিজের ইভেন দো অ্যাশেজ রিটেন করেছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া একটা জেতার অবস্থা থেকে সিরিজটা ড্র করলো। দ্য ম্যান হু মেড দ্য ডিফারেন্স ওয়াজ বেন স্টোকস, যে সেঞ্চুরিটা একটা অসাধারণ সেঞ্চুরি মেরে সে টিমটাকে জিতিয়ে সমতা আনলো, পরবর্তীতে আবার হেরে গিয়ে লাস্ট টেস্ট ম্যাচটা তারা জিতলো। কত যে কম্পিটিটিভ হয়েছে এই অ্যাশেজ সিরিজটা, আমি আমার মনে পড়ে না লাস্ট কখন এত কম্পিটিটিভ সিরিজ আমরা দেখেছি। এবং অ্যাশেজ অবভিয়াসলি ট্রেডিশনাল একটা সিরিজ এবং এটা সবচেয়ে উঁচু মানের খেলা এটা আমরা দেখতে পাই, এবং স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ান যে কত মেন্টালি টাফ, এই মেন্টালি টাফনেসটাই হচ্ছে মেইন জিনিস দ্যাট মেক্স দি অস্ট্রেলিয়ান স্ট্যান্ড আউট। এবং ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ টিমের বাইরে থাকার পরেও যখন তারা টিমে ফেরত আসলো,
জি
তাদের এখানে বোঝা গেছে যে তাদের হাউ স্ট্রং দে আর মেন্টালি। সিক্স মিনিটের এই যে অসাধারণ সিরিজ, তিনটা সেঞ্চুরি, তিনটা সেঞ্চুরি, একটা ডাবল সেঞ্চুরি, 98, দুইটা 80, মানে আনবিলিভেবল একটা সিরিজ খেলেছে একমাত্রই প্লেয়ার যে ছিল কিনা ফর অস্ট্রেলিয়া। বাট হ্যাভিং সেড দ্যাট, আমার মনে হয় যে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সিরিজ ইজ অলওয়েজ সামথিং দ্যাট একটা মানে অবিশ্বাসকর কিছু কিছু পারফরমেন্সেস হয়ে গিয়ে থাকে। একসময় ফ্লিন্টফ ছিল প্রথমের, একসময় 1981 সিরিজ আমার মনে আছে, তারপর 2005 ফর সামথিং লাইক দ্যাট অ্যান্ড্রু ফ্লিন্টফের একটা অসাধারণ সিরিজ গেল, এবার বেন স্টোকসের আমরা দেখলাম। সুতরাং ইয়েস, অস্ট্রেলিয়ার এবং অ্যাশেজ এই আমি খুব উপভোগ করেছি, সবকটা টেস্ট ম্যাচ দেখেছি এবং আমার মনে হয় যে ইংল্যান্ড এখন এট দিস পয়েন্ট টাইম সিওরলি দে ক্যান বি রেটেড অ্যাজ ওয়ান অফ দি বেস্ট টেস্ট সাইডস ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ান ওয়ার্ল্ড কাপ তো তারা জিতলই এবং তাদের ক্রিকেট খেলাটাই কিন্তু ওয়ান ডে ক্রিকেট তারা যখন থেকে ফোকাস করা শুরু করলো বেশি করে, একটা সময় ছিল তখন ওয়ান ডে ক্রিকেটার তারা খুব একটা বেশি গুরুত্ব দিত না, বাট তাদের এই যে এই 2019 ওয়ার্ল্ড কাপেই দে হ্যাড অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম দ্য ওয়ান ডে গেম ইন টু অ্যানাদার লেভেল, যেটা প্রভাব আমরা তাদের টেস্ট ক্রিকেটেও দেখছি। জো রুটের অসাধারণ ব্যাটিং, জস বাটলার অতটা সুবিধা করতে পারেনি, বেন স্টোকস এবং কিছু নতুন নতুন প্লেয়ার এসেও তারা অবদান রেখেছে, বাট আই থিঙ্ক জফরা আর্চারের কথা না বললেই নয়। আই থিঙ্ক ইয়েস, বাট আমরা উই আর বোর্ন কিন অন সিইং বাংলাদেশ কেমন খেলে, যে যে খেলাটা এবং যে খেলাগুলো হবে, উই ক্যান অনলি হোপ যে বাংলাদেশ যেন ঘুরে দাঁড়াতে পারে, বিকজ এটা দুঃখ লাগে আমাদের। আর রবিন ভাইয়ের কথার মধ্যে অনেক আক্ষেপ, অনেক তার হতাশ উনি অবশ্যই হয়েছেন এবং কারণ আছে, আমাদের চোখের সামনেই আমরা দেখতে পাচ্ছি যে এইসব জায়গায় অগ্রাধিকার দেওয়া উচিত, প্রাধান্য দেওয়া উচিত, সামহাও দি আদার আমাদের, সরি আমি আপনার প্রশ্ন বাইরে বেরোচ্ছি, আমার একটু ইচ্ছা ছিল বাংলাদেশের ক্রিকেট সম্বন্ধে কিছু একটা বলার। আমাদের আসলে প্রায়োরিটিস আর নট রাইট, আমরা যখন পর্যন্ত না একটা দীর্ঘমেয়াদী খেলা প্ল্যান করব এবং আমরা আমাদের যে প্লেয়ারদের মেন্টালি টাফ করার উপায়টা কি, এটা একটা আমাদের খুঁজে বের করতে হবে। ডোমেস্টিক ক্রিকেট যে লেভেলে ক্রিকেট হয় এটাতে আমার মনে হয় না যে প্লেয়ারদের আপনারা ভুলি ভুলি রান করতে পারে, কিন্তু ওরা মেন্টালি টাফ হবে না। আমি অনেক প্রোগ্রামে বলে থাকি
ইশতিয়াক ভাই, আমাদের সময় প্রায় শেষ। জি ইশতিয়াক ভাই, আপনার কথা নিশ্চয়ই সবাই সমর্থন করবেন, যে আপনি মেন্টাল টাফনেসের কথা বলেছেন, মানসিক শক্তি নিয়ে খেলা, মনোবল নিয়ে খেলার কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ। রবিন ভাই লেগ স্পিনের কথা, গুরুত্বের কথা অনেক দিন ধরে বলছেন, আজকে বলেছেন।
আমরা একটা দেখতে পাচ্ছি আমিনুল ইসলাম,
রবিন ভাই, আপনি যদি আমাদের অনুষ্ঠানের উপসংহারটা টানেন, আর মাত্র 45 সেকেন্ড বাকি আছে রবিন ভাই।
না, আমি এটাই বলতে চাই, দেখেন আমাদের কিন্তু আমাদের একটা জিনিস কিন্তু আমাদের দেশের সারা দেশের স্টেট অফ ইউফোরিয়া একটা সবসময় বিরাজ করে আর কি। আমরা দেখেন আমাদের যখন যখন আমরা টেস্ট স্টেটাস পাই তখন কিন্তু অনেক অনেকে অনেক কথা বলছিল, তার মধ্যে কিন্তু একটা কথা ছিল যে উই আর নট প্রিপেয়ার্ড, অ্যান্ড দিস ওয়াজ রিফ্লেক্টিং দ্য ইউ নো স্টেটমেন্টস অফ গর্ডন গ্রিনিজ। তাকে শুধু আমরা বের করে দিলাম না, তাকে বিদেশ মাটিতে তাকে বের করে দিলাম, এমন মানে লজ্জাজনক ব্যাপার, কিন্তু সেখানে সত্যি কথা। দেখেন ওয়ান অফ দ্য সাইড যেখানে আমরা সত্যি একেবারে উইক, উই আর রিয়েলি নট প্রিপেয়ার্ড। তো আমরা এই ধরনের যে ফুল একটা টিম যে আমরা তৈরি করতে পারিনি, এত বছর পরে হলেও কিন্তু প্রমাণ হলো সত্য যে আমরা টেস্ট ক্রিকেটের জন্য রেডি না। তো এইগুলো দিক বিবেচনা করা দরকার, যেটা প্রচার মধ্যাহ্ন বলবেন, প্লেয়ারদের মধ্যে বলেন, অ্যাডমিনিস্ট্রেশন মধ্যে বলেন, সবার মধ্যে কিন্তু এটা মনে রাখা প্রয়োজন। উই শুড বি প্রিপেয়ার অ্যান্ড লিসেন টু দ্য ক্রিকেটার্স, এটা আন্ডারলাইন করে সবাই লিখে দেয় যে লিসেন টু দ্য ক্রিকেটার্স। ক্রিকেটার্সকে দূরে না সরিয়ে মানে তাদের সাথে বন্ধুত্ব এটা নষ্ট না করে তাদের সাথে আরো তীক্ষ্ণভাবে বন্ধুত্ব স্ট্রং করে রাখা, এটা আমাদের প্রয়োজন।
ধন্যবাদ রবিন ভাই, ধন্যবাদ।
আমাদের অ্যাডমিনিস্ট্রেশনটাকে আরেকটু ফোকাস হতে হবে,
নিশ্চয়ই
মোর ক্রিকেট ফোকাস।
অনেক ধন্যবাদ ইশতিয়াক ভাই, রবিন ভাই এবং দিলু ভাই, আপনাদের তিনজনকে ধন্যবাদ। এই ছিল আজকের আলাপন, ভবিষ্যতে আমরা এ নিয়ে আরো আলোচনা করব।
ধন্যবাদ।